ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন শুক্রবার দুপুর, বাংলাদেশে ভারতে শুক্রবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
পুরো গাজীপুর জুড়ে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করেছে প্রশাসন।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সেনাপ্রধান জানিয়েছেন, অসমে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে।
তাছাড়াও থাকছে বাংলাদেশে তরুণদের সংগঠন সেইসের সমন্বয়ক আশরাফুল ইসলাম রেহানের সাক্ষাৎকার।
হিউম্যান রাইটস নিয়ে আমাদের বড় ধরনের কাজ করার ইচ্ছা আছে, হয়তো অনলাইন কাউন্সেলিং একটা সিস্টেম বা একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করব।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। বেলারুসের রাজধানী মিনস্কে ইউক্রেনের কর্মকর্তা এবং রাশিয়াপন্থী বিদ্রোহীদের মধ্যে যে শান্তি আলোচনা চলছিল তারই অংশ হিসেবে শুক্রবার যে বৈঠক হবার কথা ছিল তা অনুষ্ঠিত হচ্ছে না। শুক্রবার বেলারুসের কর্মকর্তারা আলোচনা ভেঙে যাওয়ার কারণ ব্যাখ্যা না করে এই ঘোষণা দেন। এটা সুস্পষ্ট নয় যে পরে কখন এই আলোচনা আবার শুরু হবে। ইউক্রেন সরকারের আলোচক এবং রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীরা পূর্ব ইউক্রেনে 8 মাস ধরে চলতে থাকা সংঘর্ষ অবসানের লক্ষ্যে কোনো মতৈক্যে পৌঁছতে পারেননি। পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন যে আমেরিকান ড্রোন হামলায় অন্তত 7 জন জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার ভোরের দিকে পাকিস্তানের প্রত্যন্ত উত্তর ওয়াজিরিস্তানে তালিবান এবং উজবেক জঙ্গিদের স্থাপনাগুলো লক্ষ্য করে ওই আক্রমণ চালানো হয়। 16 ডিসেম্বর পেশোয়ারের সামরিক বাহিনী পরিচালিত একটি স্কুলে কয়েক ঘণ্টা ধরে নৃশংস হামলা চালিয়ে যে 150 জনকে হত্যা করা হয় তার পরপরই সন্ত্রাস বিরোধী তৎপরতার অংশ হিসেবে এই অভিযান চালানো হচ্ছে। ওই স্কুল হামলায় নিহতদের বেশিরভাগই ছিল শিশু কিশোর। পাকিস্তানের বেশিরভাগ মানুষই ড্রোন হামলার বিরুদ্ধে। তাদের মতে ড্রোন অভিযান দেশটির সার্বভৌমত্বের প্রতি লঙ্ঘন হিসেবেই বিবেচিত। যুক্তরাষ্ট্র বারবারই বলে এসেছে জঙ্গি অঞ্চলগুলো যেখানে পাকিস্তানের সামরিক বাহিনীর পৌঁছানো দুঃসাধ্য সেখানে ড্রোন অভিযান কার্যকর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গাজীপুরে জনসভা করতে না দেওয়ার বিষয়ে ছাত্রলীগের ঘোষণার প্রেক্ষিতে সৃষ্ট উত্তেজনা নিরসনে প্রশাসন গাজীপুরে 144 ধারা জারি করেছে। বিএনপি বলছে তারা সমাবেশ করবেই। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
পুরো গাজীপুর জুড়ে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করেছে প্রশাসন। করণীয় নির্ধারণে বেগম খালেদা জিয়া সহ জোট নেতৃবৃন্দ বৈঠকে বসেছেন। মির্জা ফখরুল বলেছেন সরকার পরিকল্পিতভাবেই 144 ধারা জারি করেছে, গাজীপুরে সমাবেশ করবেনই। পুরো গাজীপুরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ছাত্রলীগ গাজীপুরে দফায় দফায় মিছিল করেছে শুক্রবার। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় সহ 4 জনকে পুলিশ শুক্রবার সকালে গ্রেপ্তার করেছে। সরকার দলীয় একজন সংসদ সদস্যকে মারধর এবং গাড়ি পুড়িয়ে দেওয়ার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে 3 দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়া বিবৃতিতে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। শুক্রবার বিএনপি দেশব্যাপী বিক্ষোভ দিবস পালন করেছে, যাতে দেশের কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং ভাঙচুরের খবর পাওয়া গেছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে বিএনপি এবং এর জোটভুক্ত দলের বৈঠক শেষে রাতে জানানো হয়েছে যে 144 ধারা জারির প্রতিবাদে শনিবার গাজীপুরে সকাল সন্ধ্যা হরতাল এবং দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। বাংলাদেশ ভারত উচ্চ পর্যায়ের 4 দিনব্যাপী বৈঠক শুক্রবার ঢাকায় শুরু হয়েছে। এদিকে একই সময়ে দুদেশের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশি নাগরিকদের ওপরে গুলি চালানো অব্যাহত রেখেছে। এ সম্পর্কে আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের টেলিফোন বার্তা।
সম্মেলন শুরুর মাত্র একদিন আগে বৃহস্পতিবার বিএসএফ বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার জীবননগর সীমান্তে জমিতে কর্মরত এক বাংলাদেশি কৃষককে গুলি করে হত্যা করে। একই সাথে বিএসএফ 4 জন বাংলাদেশিকে পিটিয়ে গুরুতর আহত করে। শুক্রবার শুরু হওয়া সীমান্ত সম্মেলনে অন্যান্য বারের মতো এবারও বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যা, আহত, অপহরণ ও আটক করার বিষয়টি প্রাধান্য পাবে বলে জানিয়েছে বর্ডার গার্ডস বাংলাদেশ বিজিবি। আলোচনায় আরও থাকছে সীমান্ত নিরাপত্তা এবং মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধ সহ অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। সম্মেলনে বাংলাদেশের 23 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এবং ভারতের 19 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএসএফ এর মহাপরিচালক দেবেন্দ্র কুমার পাঠক। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অসমে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সেনাপ্রধান জানান জঙ্গি বিরোধী অভিযান জোরদার করা হবে। কলকাতা থেকে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
আজ সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে সেনাপ্রধান দলবীর সিং সুহাগ অসমের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তিনি জানিয়েছেন সে রাজ্যে 66 কলাম বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্র অসমের জঙ্গি সংগঠন NDFB সংবিজিত গোষ্ঠীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে। ইতিমধ্যেই কোকরাঝাড় ও শোণিতপুর জেলার হত্যাকাণ্ডে NIA কে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 78। রাজনাথ সিং ইতিমধ্যেই নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আদিবাসী প্রতিনিধিদের সঙ্গেও তার কথা হয়েছে। ইতিমধ্যে জঙ্গিদের দমন করতে ভারত সরকার ভুটানের সঙ্গে যৌথ অভিযানের কথাও চিন্তা করছে। বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ এ ব্যাপারে ভুটান সরকারের সঙ্গেও কথা বলেছে বলে সরকারি সূত্রে জানা গেছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
মালয়েশিয়ায় গত কয়েক দশকের মধ্যে সবচাইতে খারাপ ধরনের বন্যার কারণে মালয়েশিয়ার প্রেসিডেন্ট আমেরিকায় তার ছুটি সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরে যাচ্ছেন। এ সপ্তাহে হাওয়াইয়ে প্রেসিডেন্ট নাজিব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে গলফ খেলেছেন এই ছবি ছাপা হবার পরে মালয়েশিয়ার নেতা তীব্র সমালোচনার মুখে পড়েন। দেশের জনগণ বন্যা পরিস্থিতি যে অবনতি হচ্ছে সেই খবর তাঁর ফেসবুকে দিতে থাকে এবং তাকে দেশে ফিরে আসার অনুরোধ জানায়। বন্যায় এ পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং 1 লক্ষেরও বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। একটি দল যারা সিরিয়ার সংঘর্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা বলছে ইসলামিক স্টেটের নিয়ন্ত্রণাধীন একটি এলাকায় সরকার বাহিনী পরিচালিত বিমান আক্রমণে অন্তত 37 জন অসামরিক লোক নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে আলবাব এবং তার কাছেধারের একটি শহর কোয়াবাসিনে যারা মারা যায় তাদের মধ্যে 7 জন শিশু এবং 2 জন মহিলাও রয়েছে। এর আগে বৃহস্পতিবারের আক্রমণে 21 জন প্রাণনাশ হয়েছে। জনমানুষের কাছে কংগ্রেসের পরিচয় হিন্দু বিরোধী দল কিনা তা জানার জন্য সাধারণ মানুষের মতামত যাচাইয়ের বিশেষ অভিযানে নেমেছে কংগ্রেস দল। এ বিষয়ে শুনুন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের পাঠানো রিপোর্টটি।
কংগ্রেস নিজেকে যতই ধর্ম নিরপেক্ষতার আদর্শে বিশ্বাসী দল বলে মনে করুক না কেন, বিজেপি বলে কংগ্রেস আদতে হিন্দু বিরোধী দল। কংগ্রেস আবার বিজেপিকে সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী দল বলে অভিযোগ করে এসেছে। গত লোকসভা নির্বাচনে দলের ভরাডুবি হওয়ার পর কংগ্রেস নেতাদের এখন মনে হচ্ছে সত্যি কি তবে সাধারণ মানুষও কংগ্রেসকে হিন্দু বিরোধী বলেই ভাবছেন? দলের 2 শীর্ষ নেতা AK অ্যান্টনি এবং দিগ্বিজয় সিং এর পরামর্শেই সহসভাপতি রাহুল গান্ধী এবার স্থির করেছেন দলীয় কর্মীদের কাছ থেকেই তারা জেনে নেবেন সত্যি মানুষ এ বিষয়ে ঠিক কি ভাবছেন। কংগ্রেসের ভাবমূর্তি বদল করতে ব্যবস্থাও নিতে হবে। ধর্মীয় সংখ্যালঘুদের কাছে টানতে গিয়ে কংগ্রেস হয়তো হারিয়ে বসেছে সংখ্যালঘু মানুষের সমর্থন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইতিমধ্যে 10 বছর অতিক্রান্ত হয়েছে 2004 সালে ভারত মহাসাগরী ভূমিকম্প থেকে সৃষ্ট প্রলয়ঙ্কারী জলোচ্ছ্বাস সুনামির। 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে আজ এশিয়াব্যাপী পালিত হচ্ছে সামুদ্রিক জলোচ্ছ্বাসে নিহতদের স্মরণে সেই মর্মান্তিক ঘটনার 10 বছর পূর্তি অনুষ্ঠান। সামুদ্রিক জলোচ্ছ্বাসে সুনামিতে মৃত্যু হয়েছিল 2,20,000 মানুষের। ভারত মহাসাগর উপকূল জুড়ে থাকা ডজনখানেক দেশে আঘাত হেনেছিল সেই ভয়ঙ্কর সুনামি। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে 9.1। তুরস্কের কর্তৃপক্ষ প্রেসিডেন্ট রেচেপ তাইয়েব এরদোয়ানকে অমর্যাদা করার দায়ে এক কিশোরকে যে গ্রেপ্তার করা হয়েছিল তাকে মুক্তি দিয়েছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। সাউথ এশিয়ান ইউথ সোসাইটি বা সেইস বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার তরুণ তরুণীদের সমন্বয়ে গঠিত এমন একটি অলাভজনক প্রতিষ্ঠান যা ওই অঞ্চলের তরুণদের অগ্রগামী চেতনা এবং কর্মস্পৃহাকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসে। সেইস তরুণ মনকে, তাদের প্রচ্ছন্ন জ্ঞান ও বুদ্ধিকে বাস্তবে কাজে লাগানোর জন্য বিভিন্ন রকম প্রকল্প নিয়েছে। এ নিয়েই টেলিফোনে সেইসের চিফ প্রজেক্ট কোঅর্ডিনেটর আশরাফুল ইসলাম রেহানের সঙ্গে কথা বলেছেন এখানে ওয়াশিংটন স্টুডিও থেকে আনিস আহমেদ।
জনাব আশরাফুল ইসলাম রেহান, সাউথ এশিয়ান ইউথ সোসাইটি বা সেইজ এর প্রতিষ্ঠার পেছনে এর উদ্দেশ্য কিংবা আদর্শগুলো কি কি ছিল?
শুরুর দিকে যে চিন্তাগুলো ছিল আমাদের, যে সাউথ এশিয়ার ইউনাইটেড প্ল্যাটফর্ম দরকার, যেখানে আমরা সাউথ এশিয়ান ইউথরা বিভিন্ন আমাদের যে ভয়েস গুলো আছে, আমাদের যে চাওয়া আমাদের দেশকে নিয়ে বা এই সাউথ এশিয়ান ন্যাশন গুলোকে নিয়ে, যে আমাদের কনফ্লিক্ট রেজলিউশন, পিস বিল্ডিং, এন্টারপ্রেনারশিপ বিল্ডিং, এই যে চিন্তাগুলো ছিল সেগুলো থেকেই আমাদের এই সাউথ এশিয়ান ইউথ সোসাইটি প্রতিষ্ঠা। আর 4 বছরের মাথায় আমরা অনেকটাই সাকসেসফুল।
এই সেইজের সঙ্গে সার্কের সম্পৃক্ততা কতখানি?
সার্কের সাথে আমরা এখনো অফিসিয়ালি কোনো লিগ্যাল কোনো ডকুমেন্টে এখনো আমরা সাইন বা ওইরকম কোনো কথাবার্তায় যাইনি। আমাদের সামনে 2015 একটা প্রোগ্রাম আমাদের মাথায় আছে, মডেল সার্ক সামিট। মডেল সার্ক সামিটটা করার মাধ্যমে আমরা আমাদের সার্কের কাছে ক্রেডিবিলিটিটা যদি বাড়াতে পারি, আমাদের ক্রেডিবিলিটিটা প্রকাশ পেলে তখন আমরা চিন্তা করবো যে সার্কের সাথে অফিসিয়ালি সার্কের ইয়ুথ পার্টনার হিসাবে আমরা যেটা ভবিষ্যতে কাজ করতে পারি, সেই ধরনের চিন্তা ভাবনা আছে আমাদের।
প্রধানত এই সেইজের সদস্য কারা? এটা কি কেবল বাংলাদেশ কেন্দ্রিক সংগঠন নাকি এর সদস্যতা সার্ক সদস্যভুক্ত অন্যান্য দেশের তরুণ তরুণীরাও পেতে পারেন?
যেহেতু নামটাই সাজেস্ট করে সাউথ এশিয়ান ইয়ুথ সোসাইটি, তো আমাদের বাংলাদেশের বাইরেও সার্ক অন্যান্য কান্ট্রিগুলোতে, নেপাল, পাকিস্তান, ইন্ডিয়া, অন্যান্য শ্রীলঙ্কা বা অন্যান্য যে কান্ট্রিগুলো আছে সেখান থেকে আমাদের বড় পরিমাণে মেম্বার, একটা নাম্বার আছে। সবচেয়ে বেশি অ্যাক্টিভিটিগুলো হয় আমাদের বাংলাদেশে, তারপরে নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, অন্যান্য দেশগুলোতেও আমাদের কার্যক্রম আমরা এফেক্টিভ ভাবে চালু করার জন্য আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
আপনারা প্রধানত এ পর্যন্ত কি ধরনের প্রকল্প গ্রহণ করেছেন, এর সাফল্যই বা কতটুকু?
আমাদের এ পর্যন্ত যে প্রোগ্রামগুলো হলো, বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা করেছি। 2011 একটা প্রোগ্রাম করেছিলাম আমরা, নলেজ ফর চেঞ্জ। এই প্রোগ্রামটি ছিল মাদ্রাসা, ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম, এই তিনটা মাধ্যমকে একত্র করে তাদের মাঝখানে যে গ্যাপটা আছে, এডুকেশন গ্যাপ বা সোশ্যাল নর্ম যে গ্যাপটা আছে, সেই গ্যাপটাকে আমরা দূর করে যাতে সবাই একসাথে চিন্তা করতে পারে বা একই প্ল্যাটফর্ম থেকে, কমন একটা গ্রাউন্ড থেকে কথা বলতে পারে, সেরকম একটা প্রোগ্রাম করেছিলাম। তারপরে একে একে আমাদের ইউথ লিডারশিপ প্রজেক্ট হলো, স্টেট অ্যালামনাই এঙ্গেজমেন্ট ফান্ডের আন্ডারে কিছু প্রোগ্রাম করেছি আমরা, তারপরে সোশ্যাল বিজনেস ফোরাম করেছি ডক্টর ইউনুস স্যারের সাথে। এখানে সোশ্যাল বিজনেস বা এন্টারপ্রেনারশিপকে প্রমোট করা বা নতুন নতুন বিজনেস আইডিয়া নিয়ে আসা, যেহেতু আমাদের বাংলাদেশে বা অন্যান্য সার্ক কান্ট্রিগুলোতে আমরা জানি যে আনএমপ্লয়মেন্টের সাথে অনেক বড় একটা ব্যাপার, তো এইসব ব্যাপারগুলোকে রিজলভ করা ছাড়াও আমরা ছোটখাটো যে ইভেন্টগুলো লঞ্চ করেছি এর মধ্যে, সেগুলো হলো লেটস টক ফেলোর। লেটস টক ফেলোরটা কাইন্ড অফ টেডের একটা রূপ বলা যায়, কিন্তু এটা সাউথ এশিয়ান ফ্লেভারে, কারণ আমরা সবসময় দেখি যে সাকসেস স্টোরিজ গুলো বলি বা বিভিন্ন লোকেদের শেষের যে গল্পগুলো, যে তারা কিভাবে কি সফলতাটা পেলো, কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ডে যে স্টোরিটা আছে, পিছনের গল্পটা, যেখান থেকে তারা ওই সাকসেসটা পেয়েছেন, সফলতাটা পেয়েছেন, সেই স্টোরিটা বলা হয় না। তো এই চিন্তা থেকে আমরা 2014 একটা প্রোগ্রাম করলাম, লেটস টক ফেলোর, এবং সাকসেসফুল হয়েছে এবং অনেক সাড়া পেয়েছি আমরা। হয়তো সামনে আরো প্রোগ্রাম করবো লেটস টক ফেলোর সেশন হিসাবে। আর এখন যে প্রোগ্রামটা আমাদের হাতে আছে সেটা হলো টুয়ার্ডস ট্রান্সফরমেটিভ ক্যারিয়ার, যেখানে আমরা হাই স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির যারা গ্রাজুয়েট তাদেরকে নিয়ে আমরা একটা কনসালটেশন প্রোগ্রাম করি এবং সামনে তাদের কি কি অপরচুনিটি আছে জব বা বিজনেস দেশে, দেশের বাইরে, ইন্টারন্যাশনাল এরিয়াতে যে অপরচুনিটিগুলো আছে সেগুলো শোকেস করা, এবং সেখানে পৌঁছাতে হলে কি কি ব্যাপারগুলো আমাদেরকে দেখতে হবে, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা এই প্রোগ্রামটা করে আসছি রেগুলারলি, টুয়ার্ডস ট্রান্সফরমেটিভ ক্যারিয়ার। আর এমনি আমাদের এখন যে প্রোগ্রামটা চলছে শীতের জন্য, বাংলাদেশে অনেক শীত, উত্তরাঞ্চলে দেশের বিশেষ করে, তো আমরা প্রতি বছরই করে থাকি, শেয়ারিং ওয়ার্ম, এখানে আমরা কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টরা, বিভিন্ন কর্পোরেট মানুষরা হয়তো কিছু ডোনেট করেন বা ব্ল্যাঙ্কেট শেয়ার করেন কোয়ালিটি, সেই ব্ল্যাঙ্কেট এবং সোয়েটার গুলো নিয়ে আমরা উত্তরাঞ্চলে যাই এবং বছরের এই শেষটা নিউ ইয়ার্স ইভ, এই যে ক্রিসমাসের ছুটিটা, এই সময়টা সবাই হয়তো শহরে অনেক আনন্দ উল্লাস করবেন, কিন্তু এই গ্রামের মানুষরা যাতে শীতে কষ্ট না করেন বা শীতে কাতর হয়ে না থাকেন সেজন্য আমরা এই চেষ্টাটা চালিয়ে যাই যে তাদের মাঝেও কিছুটা সুখ এবং উষ্ণতা শেয়ার করতে।
আপনারা তো বোধহয় যুক্তরাষ্ট্রের দূতাবাসের সঙ্গে, আমেরিকান এম্বাসির সঙ্গেও কিছু প্রোগ্রাম করেছেন।
আমেরিকান এম্বাসি থেকে আমরা 2010 এবং 2011 দুটো অ্যাওয়ার্ড পেয়েছিলাম, একটা হলো অ্যালামনাই গ্র্যান্ড উইনার আর আরেকটা ছিল অ্যালামনাই এঙ্গেজমেন্ট ইনোভেশন ফান্ড। প্রথমটার আন্ডারে যে প্রোগ্রামটা করেছিলাম সেটা হলো যে নলেজ ফর চেঞ্জ, আর তারপরটা ছিল সাউথ এশিয়ান ইউথ লিডারশিপ সামিট 2012। এই দুটো প্রোগ্রাম আমরা করেছিলাম আমেরিকান এম্বাসির সাথে।
আপনাদের সামনের পরিকল্পনা কি?
আমাদের লং টার্ম প্ল্যান বা সামনের যে প্ল্যানগুলো সেটা বলতে চাইলে আমার বলতে হবে যে আমরা কনফ্লিক্ট রেজলিউশন নিয়ে অনেক বড় ধরনের অ্যাপ্রোচ নিতে চাই এবং আমরা চাচ্ছি যে 2-1 বছরের মাঝখানেই যাতে আমাদের অন্তত 1000 এন্টারপ্রেনার্স, 1000 উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা তৈরি হয়, ইউনিভার্সিটি গ্রাজুয়েট যারা নিজেরা জব খুঁজে না পেলেও অন্যদের হয়তো জব দেওয়ার একটা সুযোগ পাবেন, সেই ধরনের পরিকল্পনা। এরপরে আমরা আইডিয়া ইনকিউবেশন সেন্টার খোলার জন্য একটা চিন্তা করছি, যেহেতু আমরা নন প্রফিট অর্গানাইজেশন, আমাদের সাস্টেইনেবিলিটি ফান্ডের যে কথা চিন্তা করে এই আইডিয়া আইডিয়েশন অ্যান্ড বিজনেস সেন্টার খোলার চিন্তা আছে। আর হিউম্যান রাইটস নিয়ে আমাদের বড় ধরনের কাজ করার ইচ্ছা আছে, হয়তো অনলাইন কাউন্সেলিং একটা সিস্টেম বা একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করব, যেহেতু আমরা জানি সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে প্রচুর মাইনরিটি বা ডোমেস্টিক ভায়োলেন্স, জেন্ডার ডিসক্রিমিনেশন এই ধরনের অনেক সমস্যা হয়ে থাকে এবং হচ্ছে। তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা যদি অনলাইনে একটা কাউন্সেলিং সিস্টেম খুলতে পারি, তারা নির্ভয়ে তাদের কথা শেয়ার করতে পারেন, সেটা নিয়ে আমরা বড় ধরনের ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে হয়তো কোলাবোরেশনের মাধ্যমে কোনো সলিউশন যেতে পারি।
আশরাফুল ইসলাম রেহান, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। বয়সের সাথে সাথে মানুষের স্মৃতিশক্তি অনেকটাই দুর্বল হয়ে পড়ে। হারানো স্মৃতিশক্তি ফিরে পাওয়ার পেতে সাহায্য করার জন্য রয়েছে নতুন ধরনের কথোপকথন পদ্ধতি। এ নিয়ে ভয়েস অফ আমেরিকার জোডি মেলটোর রিপোর্টের উপর ভিত্তি করে শতরূপা বড়ুয়ার প্রতিবেদন।
বয়সের সঙ্গে সঙ্গে অনেক মানুষেরই স্মৃতিশক্তি লোপ পেতে থাকে। বৃদ্ধ বয়সে তারা মনে করতে পারেন না জীবনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনায়। দাম্পত্য জীবন, সংসার, কর্মজীবন সবকিছুই যেন স্মৃতির পাতায় ধীরে ধীরে ঝাপসা হয়ে আসে। আলঝাইমার রোগের বেলাতেও মস্তিষ্কের যে অংশ পুরনো স্মৃতি ধারণ করে তার তুলনায় যে অংশ তাৎক্ষণিক স্মৃতি ধারণ করে তা আক্রান্ত হয় শুরুতে। স্মৃতির ধরন নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন জনস হপকিন্স স্কুল অব মেডিসিনের চিকিৎসক গবেষক ডক্টর নাকিবউদ্দিন।
স্মৃতি তুমি বেদনা, আমরা একটা বিখ্যাত বাংলা গানের কথা জানি, কিন্তু আমি এখন বেদনামূলক কিছু বলবো না, আমি বলছি যে আমাদের স্মৃতিটা আসলে কি। স্মৃতি আমরা যদি দুই ভাগে ভাগ করি, মূলত দীর্ঘমেয়াদী স্মৃতি এবং স্বল্পমেয়াদী স্মৃতি বা শর্ট টার্ম মেমোরি এবং লং টার্ম মেমোরি। সো লং টার্ম মেমোরি বা দীর্ঘমেয়াদী স্মৃতি হচ্ছে যা আমরা অনেক লম্বা সময়, বছরের পর বছর ধরে অনেক কিছু একসাথে মনে রাখতে পারি। একটা উদাহরণ দিচ্ছি, ছাত্র জীবনের কোনো প্রেমিক প্রেমিকা বর্তমানে বিবাহিত জীবনযাপন করছে, বহু বছর পর তারা একসাথে তাদের প্রথম সাক্ষাতের স্থানটার পাশ দিয়ে যাচ্ছিলেন এবং হঠাৎ করে তাদের প্রথম দেখার স্মৃতিটা মনে পড়ল। এটা একটা উদাহরণ, আরো বিভিন্ন রকম উদাহরণ আছে লং টার্ম মেমোরি। আর শর্ট টার্ম মেমোরি হচ্ছে বুদবুদের মতো, এক ফুৎকারে স্মৃতির অতলে হারিয়ে যায়। খুব অল্প সময়ের জন্য আপনি যদি কোনো একটা ব্যাপার ধরে রাখতে পারেন এবং তা কাজে লাগাতে পারেন, যেমন আপনি অঙ্ক করছেন, মনে মনে কয়েক সেকেন্ডের জন্য একটা সংখ্যা মনে রাখলেন যাতে অঙ্কের পরবর্তী ধাপটুকু আপনার পেরোনো সহজ হয়, তো এটা হচ্ছে শর্ট টার্ম মেমোরির একটা উদাহরণ। বিজ্ঞানীরা বলেন একজন সুস্থ মানুষ 5-9 অথবা গড়ে 7টা বিষয় 10-15 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো যদি ধরে রাখতে পারেন, মনে রাখতে পারেন, তাকে আমরা শর্ট টার্ম মেমোরি বলবো।
ওদিকে 20 বছরেরও বেশি সময় ধরে মিস্টার ডাগ অলিভার কাজ করছেন মানসিক স্বাস্থ্য সেবাকর্মী হিসেবে। কিছুদিন হল তিনি অবসর নিয়েছেন, অবশ্য এখন তিনি কাজ করেন যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের ন্যাশভিলের বৃদ্ধাশ্রমে। তিনি বলছেন বয়স্ক মানুষদের স্মৃতিভ্রষ্টের একটা দিক হল পুরনো দিনের কথা মনে থাকলেও তাদের তাৎক্ষণিকভাবে ঘটে যাওয়া ঘটনা ঠিকমতো মনে থাকে না। তিনি গাইডেড কনভারসেশন মেমোরি টেকনিক ব্যবহার করে বয়স্ক মানুষদের স্মৃতিশক্তি রক্ষায় সাহায্য করছেন। তিনি বলছেন, হতাশা কাটিয়ে ওঠার ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গাইডেড কনভারসেশন মেমোরি টেকনিক হল এমন এক ধরনের পদ্ধতি যাতে সুনির্দিষ্ট পরিকল্পিত কথোপকথনের মাধ্যমে স্মৃতিশক্তি চাঙ্গা করে তোলা যায়। তিনি সুখস্মৃতি যেমন ব্যবহার করেন, তেমনি দুঃখের স্মৃতির অভিজ্ঞতার কথাও আলোচনায় নিয়ে আসেন। কথা বলেন জীবনের পাওয়া না পাওয়া নিয়ে। শুধুমাত্র স্মৃতি রক্ষাই এর একমাত্র উদ্দেশ্য নয়, স্মৃতিশক্তি ফিরিয়ে আনার মাধ্যমে সমাজের প্রবীণ মানুষদের মনোবল ফিরিয়ে আনাও এই পদ্ধতির একটা লক্ষ্য।
শ্রোতা বন্ধুরা, ভয়েস অফ আমেরিকা ও যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তা সংস্থা USAID যৌথ উদ্যোগে এবং ঢাকা রিপোর্টিং সেন্টারের সহযোগিতায় প্রণীত স্বাস্থ্য বিজ্ঞান বিষয়ক রিপোর্ট আমাদের অনুষ্ঠানে প্রচারিত হয় প্রতি রবিবার। শোনার আমন্ত্রণ রইল।
এবারে রয়েছে যুব সংবাদ। ম্যাজিক বা জাদু বিশ্বের সর্বত্রই, প্রায় সব দেশেই সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ম্যাজিশিয়ান কেভিন স্পেন্সার মায়াজালের এই শিল্পকে অন্য একটি স্তরে নিয়ে গেছেন। তিনি তার মেধা শুধুমাত্র মজা দেবার জন্যই নয়, ব্যবহার করছেন শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশু ও প্রাপ্তবয়স্কদের সাহায্য করার জন্য। জুলি তাবর রিপোর্ট শোনাচ্ছেন সেলিম হোসেন।
কেভিন স্পেন্সার ম্যাজিশিয়ান হিসেবে কাজ করছেন 30 বছরেরও বেশি। জাদুর প্রতি কিভাবে আকৃষ্ট হলেন সে কথা বলতে গিয়ে কেভিন বললেন,
5 বছর বয়সে প্রথম যখন জাদু দেখি আমার মনে আছে, তখন মাকে বলেছিলাম বড় হয়ে আমি জাদুকর হব।
তবে জীবনের প্রথম দিকে মারাত্মক এক গাড়ি দুর্ঘটনায় জাদু শিক্ষায় তার ব্যাঘাত ঘটে। সেই দুর্ঘটনা সম্পর্কে কেভিন বললেন,
আমি যে গাড়িতে ছিলাম সেটিকে ধাক্কা দেয় একটি ট্রাক্টর ট্রেলার। জ্ঞান ফিরে নিজেকে নিউরোলজিক্যাল ইন্টেনসিভ কেয়ারে আবিষ্কার করি। মস্তিষ্কে এবং লোয়ার স্পাইনাল কর্ডে আঘাত পেয়ে প্রায় 1 বছর চিকিৎসা নিয়ে সুস্থ হলো জাদুর দক্ষতা হারিয়ে ফেলি।
জাদুর দক্ষতা হারালেও তার অভিজ্ঞতা তাঁকে জাদুর কৌশলকে কিভাবে থেরাপি হিসাবে ব্যবহার করা যায় তা শিখিয়েছে। এ প্রসঙ্গে বলতে গিয়ে কেভিন বললেন,
জাদু হচ্ছে চিকিৎসাবিদ্যার মতো বিষয়, তবে আরো দেখা গিয়েছে জাদুর একটি কৌশল দেখাতে যেসব পন্থা অবলম্বন করতে হয় তার সঙ্গে থেরাপির অনেক মিল রয়েছে।
স্পেন্সার সারা বিশ্বে ঘুরে ওয়ার্কশপ শুরু করেন, শারীরিক প্রতিবন্ধী শিশু এবং বয়স্কদের জাদুর নানা কৌশল শেখান। কি শেখান সে সম্পর্কে তিনি বললেন,
আমরা পেশি সঞ্চালন সংক্রান্ত, বুদ্ধি বিষয়ক, উপলব্ধি সংশ্লিষ্ট সামাজিক দক্ষতা শেখাই এবং শেখার শেষে তারা অন্যকে সেসব কৌশল শেখানোর মতো দক্ষ হয়ে ওঠেন।
এবং এই সামাজিক যোগাযোগ বাচ্চাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হয়, যার প্রমাণ 10 বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী লিয়াম শ্যানন। সে অতি সাধারণ কিছু জাদু কৌশল শিখেছে এবং এতে তার নানা ধরনের অনুভূতি হয়, যেমনটি বলছিল শ্যানন। লিয়াম শ্যানন বলছে, এটি আমাকে খানিকটা জাদুকর জাদুকর ভাব দেয়, আমি ভীষণ খুশি এবং গর্বিত, এটি অসাধারণ। ছেলের সাফল্যে ভীষণ খুশি শ্যাননের মা গীতা মৈত্র, আর তা বললেন এভাবেই,
আমি মনে করি এটি তাকে তার নিজের সম্পর্কে ভালো ধারণা দেবে, কারণ সে বুঝেছে যে সে কিছু একটা শিখেছে, সে তা দেখেছে, শিখেছে এবং করে দেখিয়েছে।
স্পেন্সার বলেছে, এইসব ওয়ার্কশপে লিয়ামের মতো বাচ্চাদের মুখে যখন সুখ দেখি তখন মনে হয় এটিই হচ্ছে সর্বোত্তম জাদু।
অনুষ্ঠানে আমরা প্রচুর হাততালি পাই, কিন্তু একটি শিশু মুখে উজ্জ্বল হাসি ফুটিয়ে যখন বলে, দেখো আমি এটা করতে পেরেছি, তখন নিজের কাছে মনে হয় সত্যি আমি কিছু করতে পেরেছি।
প্রতিবন্ধী মানুষদের ভেতরকার জাদুকরকে বের করে আনতে সহায়তা করার লক্ষ্য নিয়ে কেভিন স্পেন্সার ভবিষ্যতে তাদেরকে আরো সময় দেওয়ার পরিকল্পনা করছেন। সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকা।
আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা বাংলাদেশে ভয়েস অফ আমেরিকা, পোস্ট বক্স 323, ঢাকা 1000, আর ভারতে ভয়েস অব আমেরিকা পোস্ট বক্স 9199, কলকাতা 700016। আমাদের কাছে সরাসরি চিঠি লেখার ঠিকানা বাংলা সার্ভিস, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন DC 20237, USA। আমাদের ওয়েবসাইট ঠিকানা www.voanews.com/bangla। আমাদের ইমেলের ঠিকানা bangla@voanews.com। www.voaswithamerica.com।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
বেলারুসের রাজধানী মিনস্কে ইউক্রেনের কর্মকর্তা এবং রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে যে শান্তি আলোচনা চলছিল তার অংশ হিসেবে শুক্রবার যে বৈঠক হবার কথা ছিল তা অনুষ্ঠিত হচ্ছে না। শুক্রবার বেলারুসের কর্মকর্তারা আলোচনা ভেঙে যাওয়ার কারণ ব্যাখ্যা না করে এই ঘোষণা দেন। এটা সুস্পষ্ট নয় যে পরে কখন এই আলোচনা আবারও শুরু হবে। ইউক্রেন সরকারের আলোচক এবং রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীরা পূর্ব ইউক্রেনে 8 মাস ধরে চলতে থাকা সংঘর্ষ অবসানের লক্ষ্যে কোনো মতৈক্যে পৌঁছতে পারেনি। পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন যে আমেরিকার ড্রোন হামলায় অন্তত 7 জন জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার ভোরের দিকে পাকিস্তানের প্রত্যন্ত উত্তর ওয়াজিরিস্তানে তালিবান এবং উজবেক জঙ্গিদের স্থাপনাগুলো লক্ষ্য করে ওই আক্রমণ চালানো হয়। 16 ডিসেম্বর পেশোয়ারের সামরিক বাহিনী পরিচালিত একটি স্কুলে কয়েক ঘণ্টা ধরে নৃশংস হামলা চালিয়ে যে 150 জনকে হত্যা করা হয় তার পরপরই সন্ত্রাসবিরোধী তৎপরতার অংশ হিসেবে এই অভিযান চালানো হচ্ছে। ওই স্কুল হামলায় নিহতদের বেশিরভাগই ছিল শিশু কিশোর। পাকিস্তানের বেশিরভাগ মানুষই ড্রোন হামলার বিরুদ্ধে, তাদের মতে ড্রোন অভিযান দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করছে বলেই বিবেচিত। যুক্তরাষ্ট্র বারবারই বলে আসছে জঙ্গি অঞ্চলগুলো যেখানে পাকিস্তানের সামরিক বাহিনীর পৌঁছানো দুঃসাধ্য সেখানে ড্রোন অভিযান কার্যকর। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গাজীপুরের জনসভা করতে না দেওয়ার বিষয়ে ছাত্রলীগের ঘোষণার প্রেক্ষিতে সৃষ্ট উত্তেজনা নিরসনে প্রশাসন গাজীপুরে 144 ধারা জারি করেছে। বিএনপি বলছে তারা সমাবেশ করবেই। ওদিকে বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে বিএনপি এবং তার জোটভুক্ত দলের বৈঠক শেষে রাতে জানানো হয়েছে যে 144 ধারা জারির প্রতিবাদে শনিবার গাজীপুরে সকাল সন্ধ্যা হরতাল এবং দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। বাংলাদেশ ও ভারত উচ্চ পর্যায়ের 4 দিনের বৈঠক শুক্রবার শুরু করেছে। এদিকে একই সময়ে দুদেশের সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশি নাগরিকদের ওপরে গুলি চালানো অব্যাহত রেখেছে। অসমে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ভারতীয় সেনাপ্রধান জানান জঙ্গি বিরোধী অভিযান জোরদার করবে তারা। একটি দল যারা সিরিয়ার সংঘর্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা বলছে ইসলামিক স্টেটের নিয়ন্ত্রণাধীন একটি এলাকায় সরকার বাহিনী পরিচালিত বিমান আক্রমণে অন্তত 37 জন অসামরিক লোক নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে আল বাব এবং এর কাছেধারে একটি শহর কোয়াবাসিনে যারা মারা গিয়েছে তাদের মধ্যে 7 জন শিশু এবং 2 জন মহিলাও রয়েছে। এর আগে বৃহস্পতিবারের আক্রমণে 21 জনের প্রাণনাশ ঘটে। মালয়েশিয়ায় গত কয়েক দশকের মধ্যে সবচাইতে খারাপ ধরনের বন্যার কারণে মালয়েশিয়ার প্রেসিডেন্ট আমেরিকায় তার ছুটি সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরে যাচ্ছেন। 10 বছর অতিক্রান্ত হয়েছে 2004 সালে ভারত মহাসাগরে ভূমিকম্প থেকে সৃষ্টি প্রলয়ঙ্কারী জলোচ্ছ্বাস সুনামির। 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে আজ এশিয়াব্যাপী পালিত হচ্ছে সামুদ্রিক জলোচ্ছ্বাসে নিহতদের স্মরণে সেই মর্মান্তিক ঘটনার 10 বছর পূর্তি অনুষ্ঠান।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলে ছিলেন স্কিপ সেস্ক। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.